বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 মার্চ, 26 ফাল্গুন এবং ফার্সি 20 স্ফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এরপর বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে, এরপর রয়েছে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, চীনের মধ্যস্থতায় সই হওয়া ইরান সৌদি চুক্তিকে স্বাগত জানাচ্ছে বিশ্ব, মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরায়েল। কোন অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, বলেছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় লোকসভার সদস্য ইমতিয়াজ জলিলের বিরুদ্ধে মামলা। এবং রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ানের প্রভাব বেড়েই চলেছে, ব্যাপকভাবে কমে যাচ্ছে ডলার ও ইউরোর ব্যবহার। আসসালামু আলাইকুম, শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে যে চুক্তি হয়েছে তাকে বিশ্বের বহু দেশ স্বাগত জানিয়েছে। চুক্তি সইয়ের পর তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দেশ থেকে ওই চুক্তির ব্যাপারে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। বেইজিংয়ে এই চুক্তিতে সই করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল আইবান। চুক্তি সইয়ের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, দুদেশের এই চুক্তিতে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্ব বিশেষ সক্ষমতার অধিকারী হবে। এই চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য তিনি শিগগিরই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ইরান আরও নানামুখী পদক্ষেপ নেবে বলে তিনি ইঙ্গিত দেন। চুক্তি সইয়ের পর সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, তিনি চীনা প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় বলেও তিনি উল্লেখ করেন। আইবান বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরব সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে মত পার্থক্য নিরসন করতে তৈরি রয়েছে। চীন এই চুক্তিকে সংলাপের বিজয় বলে উল্লেখ করেছে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, এটি শান্তির জন্য বিজয় এবং বিশ্ব যখন টালমাটাল অবস্থায় তখন এটি একটি সুখবর। এ ধরনের ঘটনাবলীতে চীনের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন। ওয়াং ই আরও বলেন, বিশ্ব শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নেই। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, এই চুক্তি থেকে মধ্যপ্রাচ্য লাভবান হবে। এছাড়া ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা খুবই জরুরি। ইরান ও সৌদি আরবের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ওমান, কাতার, ইরাক সহ আরও অনেক দেশ। ইরান ও সৌদি আরবের মধ্যকার শান্তি চুক্তিকে আমেরিকা স্বাগত জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলেছেন, আমরা ইয়েমেন যুদ্ধের অবসানে যেকোনো উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনের পদক্ষেপকে স্বাগত জানাই। গতকাল জন কার্বি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সাধারণভাবে বলতে গেলে আমরা ইয়েমেনে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। গত বছর এই অঞ্চল সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন যে নীতির রূপরেখা দিয়েছিলেন তার মূল স্তম্ভ হল প্রতিরোধের পাশাপাশি সংঘাতের অবসান এবং কূটনীতি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই চুক্তিকে ইরানের জন্য রাজনৈতিক বিজয় এবং ইসরায়েলের জন্য মারাত্মক বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান বিরোধী আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রে এই চুক্তি মারাত্মক বিপর্যয়। ইসরায়েলের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদও এই চুক্তিকে ইসরায়েলের জন্য বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার এই চুক্তি ইসরায়েল সরকারের পররাষ্ট্রনীতির জন্য মারাত্মক ব্যর্থতা। এদিকে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা চুক্তিকে স্বাগত জানিয়েছে সিরিয়া। চীনের মধ্যস্থতায় গতকাল এই চুক্তি সই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্বাগত জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি সই হয়েছে তাকে সিরিয়ান আরব প্রজাতন্ত্র স্বাগত জানাচ্ছে। এক্ষেত্রে চীনা নেতৃত্ব যে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে তার বিশেষ প্রশংসা করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করবে। এছাড়া এই চুক্তি সৌদি আরব ও ইরানের জনগণের অভিন্ন স্বার্থকে যেমন ইতিবাচকভাবে রক্ষা করবে, তেমনি সাধারণভাবে মধ্যপ্রাচ্যের স্বার্থ উচ্চে তুলে ধরবে। এর পাশাপাশি সিরিয়া আশা করেছে যে আরব দেশ এবং বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে এ ধরনের সংহতিমূলক পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে, যার মাধ্যমে সম্মিলিতভাবে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে। 2016 সালের জানুয়ারি মাসে সৌদি আরবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কোনো অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
কোনো অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি একথা বলেন। অ্যাডভোকেট কামরুল বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই, পরিষ্কার কথা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি হবে না। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের মাটিতে আর কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ দেওয়া হবে না। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলনের 10 দফা দাবি সরকারকে মেনে নিতেই হবে। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে যোগ দিয়ে ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের গাত্রদাহ হওয়ায় তারা উস্কানি দেওয়ার চেষ্টা করেন।
চারটা নির্বাচন হয়েছিল শান্তিপূর্ণভাবে, সবাই মেনে নিয়েছিল, আপনারা শুধুমাত্র অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য সেটাকে বাতিল করে দিয়ে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আজ মাথা গুলিয়ে গেছে। মুখে যাই বলুক না কেন, অন্তরে বুঝতে পেরেছে জনগণ তাদের সঙ্গে নেই, সে কারণে আজকে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা অস্থির হয়ে গেছে কিভাবে তারা 2014 ও 2018 সালের মতো নতুন করে নির্বাচনকে দখল করবে এবং ইচ্ছে মতো সংসদ সদস্য নির্বাচিত করে আবারও এদেশকে তাদের খপ্পরে নিয়ে আসবে। আজকে বুঝতে হবে, একটা ভুয়া নির্বাচন দিয়ে কোনোদিন জনগণের ভালোবাসা পাওয়া যায় না। আজ দুপুরে সারা দেশের ন্যায় মানিকগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে জেলা শহরের বেউথা এলাকায় 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে ডক্টর আব্দুল মঈন খান আরও বলেন, সরকারের সমালোচনা আর রাষ্ট্রের সমালোচনা দুটো ভিন্ন জিনিস, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেললে হবে না। সরকার সেটা গুলিয়ে ফেলছে। সরকারের মন্ত্রী এমপিরা একদিন বলে বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, দ্বিতীয় দিন বলে রাজনীতি করতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্য নির্ভর কোনো অভিযোগ আসেনি। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে 50 থেকে 80টি আসনে ইভিএমে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন সবসময় ইভিএমের পক্ষে। আগামী নির্বাচনে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছে ইসি। আজ কক্সবাজারের এক হোটেলে এক কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। সিসি বলেন, নির্বাচন কমিশনের প্রধানতম কাজ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। ভোটাররা কোন দলকে ভোট দিয়েছে সেটা কমিশনের দেখার বিষয় নয়। ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদের যদি প্রতিহত করা হয়, ভোট কেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়, তাহলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে। ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর করার প্রতিবাদ করায় সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য ইমতিয়াজ জলিল সহ 1,500 জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর করার প্রতিবাদে মোমবাতি মিছিল করায় মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম নেতা ইমতিয়াজ জলিল এমপি সহ 1,500 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা এ সংক্রান্ত তথ্য জানান। সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি সরকার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারা শিফট করার অনুমোদন দিয়েছে। এই তীব্র বিরোধিতায় মাঠে নেমেছে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। ওই ইস্যুতে আওরঙ্গাবাদের এমপি ও মিম নেতা ইমতিয়াজ জলিল গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জুবিলি পার্ক পর্যন্ত একটি মোমবাতি মিছিলের নেতৃত্ব দেন এবং বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, নাম পরিবর্তনের বিরুদ্ধে গঠিত কমিটির প্রধান আয়ুব জাহাঙ্গীরদারকে অনুমতি না দেওয়া সত্ত্বেও ক্যান্ডেল মার্চ বের করা হয়। তিনি বলেন, বেআইনি সমাবেশের জন্য ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র পুলিশের আইনের বিধানের অধীনে ইমতিয়াজ জলিল জাহাঙ্গীরদার সহ 1,500 জনেরও বেশি বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মিম নেতা ইমতিয়াজ জলিল এমপি বলেছেন, সংবিধানে কোনো বিষয়ে বিরোধিতা করার অধিকার দেওয়া হয়েছে। কিছু ক্ষমতাসীন এবং বিরোধী দলের নেতা আমার বিরুদ্ধে ও আন্দোলনকারীদের বিরুদ্ধে বাজে কথা বলে পুলিশের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। মোমবাতি মিছিল না করার জন্য আমার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে চীনা মুদ্রায় ইউয়ানের প্রভাব বেড়েই চলেছে। মুদ্রাটি এখন রুশ বাণিজ্যের ক্ষেত্রে প্রধান বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল মার্কেট রিস্ক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া মোট ব্যয়ের অর্ধেকেরও কম ইউরো এবং ডলারে পরিশোধ করছে। এক্ষেত্রে চীনা মুদ্রার ব্যবহার শতকরা 0.5% বেড়ে 16% দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেসব পণ্য আমদানি করছে তাতে শতকরা 23% চীনা মুদ্রা ব্যবহার করা হচ্ছে। গত বছরের জানুয়ারি মাসে এই পরিমাণ ছিল মাত্র শতকরা 4%। এদিকে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে ডলার এবং ইউরোর ব্যবহার কমেছে উল্লেখযোগ্য মাত্রায়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দীর্ঘ 7 বছরের অচলাবস্থার পর চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
দীর্ঘ 7 বছরের অচলাবস্থার পর চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়েছে। দুই দেশে সর্বোচ্চ 2 মাসের মধ্যে রাষ্ট্রদূত বিনিময় এবং দূতাবাস পুনরায় চালু করার পাশাপাশি সম্পর্ক পুনরুদ্ধারের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সম্মত হয়েছে। 2016 সালে রিয়াদ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক ছিন্ন করার জন্য রিয়াদের পক্ষ থেকে অজুহাত ছিল তেহরান এবং মাশহাদে অবস্থিত দেশটির দূতাবাস এবং কনস্যুলেটে হামলা। যদিও ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঘটনার নিন্দা জানিয়েছিল। 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত সৌদি আরবের পররাষ্ট্রনীতি আক্রমণাত্মক ছিল, ফলে এই সময় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে রিয়াদ সরকার তার এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছে। এমনকি সৌদি আরব ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা আমেরিকা ও ইসরায়েলের জন্য ব্যর্থতা। এ চুক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে ব্যবধান ও বিভেদ সৃষ্টির ওয়াশিংটন ও তেল আবিবের প্রচেষ্টার ব্যর্থতার দিকটি তুলে ধরছে। একই সঙ্গে এই চুক্তিকে এ অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে, আমেরিকা ও ইসরায়েলের ইরান ভীতি সৃষ্টি করার অপকৌশলের পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তি পশ্চিম এশিয়া অঞ্চলে গঠনমূলক প্রভাব ফেলবে, ফলে এই চুক্তির ঘোষণা এ অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে এবং এ অঞ্চলের বিভিন্ন দেশ তাকে স্বাগত জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান এক টুইটে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্কের প্রত্যাবর্তন দুই দেশ, অঞ্চল এবং ইসলামী বিশ্বের জন্য দুর্দান্ত সক্ষমতা বয়ে আনবে। এছাড়া এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্কের বিদ্যমান উত্তেজনা কমানোর পাশাপাশি এ অঞ্চলে, বিশেষ করে ইয়েমেনে, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে ফিরছি দৃষ্টিপাতে, দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ বিজনেস সামিট 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ 300 কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। পূর্ব প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট 2023 সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তরের যাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য সর্বক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে।
2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের, উন্নত, সমৃদ্ধ এবং উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য আমাদের অভিযাত্রায় যুক্ত হতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এলডিসি থেকে উত্তরণ পরবর্তী পরিবেশে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আগামীতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ বিশ্বের সকল দেশের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্কের সেতু বন্ধন হিসেবেও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এবারের বিজনেস সামিট বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতে এক যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন।
প্রোডাকশন হাব হিসেবে বাংলাদেশকে তুলে ধরাটা এখন প্রয়োজন, কারণ আপনারা জানেন যে অনেক দেশ থেকে অনেক ব্যবসা রিলোকেট হচ্ছে, এই সুযোগটা বাংলাদেশ নিতে পারে।
তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সরকারের অনেক উদ্যোগ থাকলেও ব্যবসায় বান্ধব সুযোগ সুবিধা কাজে লাগাতে অবশ্যই ব্যবসায়ী স্বার্থ নিশ্চিত করতে হবে।
আমরা তান্ত্রিক জটিলতা মুক্ত করে ব্যবসা উৎপাদনশীল খাত বিকশিত করার জন্য যে সেবার গত দিক রাষ্ট্রের দিক থেকে থাকার কথা, সেই জায়গায় আসলে ওই উন্নয়নের মতোই বড় বড় ফাটল আছে, যার ফলে এখন পর্যন্ত যেভাবে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কথা সেই বিনিয়োগ খুব বেশি বাড়ছে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
রসায়ন হল প্রাচীনতম বিজ্ঞানের একটি এবং বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তু। এই বিজ্ঞানের গুরুত্ব ও এর বহুবিধ ব্যবহার পদ্ধতি, বিশেষ করে জ্ঞান গবেষণা ও শিল্পক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগের কারণে মানব জীবনে রসায়ন শিক্ষার গুরুত্ব অপরিসীম। খাদ্য, পোশাক, চিকিৎসা, ওষুধ, পারফিউম এবং রঙের উপাদান ও ব্যবহারের জন্য রসায়নের বিরাট ভূমিকা রয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা মানব জীবনে রসায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রসায়ন এমন একটি বিজ্ঞান ও উপাদান যা পরমাণুর নিউক্লিয়াস থেকে শুরু করে ছায়াপথ পর্যন্ত বিভিন্ন ধরনের পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে এবং পদার্থ কিভাবে পরিবর্তিত হয় ও কিভাবে উৎপাদিত হয় সেটাও বোঝা সম্ভব। রসায়নশাস্ত্র এমন সব বিশেষজ্ঞ তৈরি করে যারা কিনা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার ও সৃষ্টি জগতের নানা রহস্য উদ্ঘাটন করেন। রসায়নশাস্ত্র যে কোনো বস্তুর চূড়ান্ত বা সর্বশেষ অবস্থান বর্ণনা করে এবং বস্তুর ক্ষুদ্রতম উপাদানগুলো চিহ্নিত করতে সহায়তা করে। বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন রকমের রসায়নের অস্তিত্ব রয়েছে। রসায়ন বিজ্ঞানের সাহায্যে আমরা দেখতে পাই চুনাপাথরের টুকরোটি দুটি উপাদান অর্থাৎ ক্যালসিয়াম এবং দুটি আধা ধাতু দিয়ে তৈরি। একটিতে রয়েছে কার্বন এবং অন্যটিতে রয়েছে অক্সিজেন। রসায়নের জ্ঞান শুধুমাত্র বস্তু বা পদার্থকে বিভাজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাসায়নিক উপাদানগুলোকে একত্রিত করে আরও জটিল বস্তু তৈরি করতে পারে। উপাদানের এই সংমিশ্রণকে রাসায়নিক মিথস্ক্রিয়া বলে।
উদাহরণস্বরূপ ক্লোরিনের কথা উল্লেখ করা যায়, যা কিনা স্বাভাবিক তাপমাত্রায় হলুদ সবুজ বর্ণের গ্যাস রূপে থাকে। এটি স্বয়ংক্রিয়ভাবে ফসফরাস উপাদানের সাথে মিলিত হয়, যা কঠিন কার্বন ও ফসফরাস ক্লোরাইডে পরিণত হয়। এখন পর্যন্ত মৌলিক উপাদান এবং সাধারণ মৌলিক উপকরণের যোগফল থেকে 100টিরও বেশি রাসায়নিক উপাদানের সন্ধান পাওয়া গেছে। রসায়ন দুটি প্রধান শাখায় বিভক্ত, একটি জৈব রসায়ন এবং অন্যটি হচ্ছে খনিজ রসায়ন। জৈব রসায়ন সাধারণত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহের গঠন, বৈশিষ্ট্য, সংযুক্তি এবং প্রস্তুতি বা সংশ্লেষণ নিয়ে আলোচনা করে। অতি প্রাচীনকাল থেকেই মানুষ উদ্ভিদ ও প্রাণীজগৎ থেকে পাওয়া নানা রকম পদার্থ যেমন তেল, ঘি, মদ, বিভিন্ন গন্ধ ও প্রসাধনী প্রভৃতি ব্যবহার করত, যা জৈব রসায়ন দ্বারা গঠিত। অন্যদিকে নিষ্প্রাণ খনিজ পদার্থ বা জড়বস্তু থেকে উৎপন্ন যৌগগুলোকে খনিজ রসায়ন নামে অভিহিত করা হয়।
রসায়ন হচ্ছে একটি মৌলিক বিজ্ঞান এবং এটি বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে পরিচিত, কারণ এর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাত্ত্বিক পর্যায়ে ও ব্যবহারিক ক্ষেত্রে বিজ্ঞানের অন্যান্য শাখা উপলব্ধিতে সহায়তা করে। উদাহরণস্বরূপ রসায়নশাস্ত্র উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ব, বাস্তুবিদ্যা, সৃষ্টিতত্ত্ব ও ঔষধ নির্মাণের বিভিন্ন দিক ব্যাখ্যা করে। রসায়ন এমন একটি বিষয় যার মাধ্যমে পরমাণু ও অণুগুলোর প্রতিক্রিয়া এবং নতুন রাসায়নিক যৌগ গঠনের প্রক্রিয়া সম্পর্কে জানা যায়। মোট কথা, এটি আমাদের জীবন এবং পরিবেশের উপর অনেক বড় প্রভাব ফেলতে সক্ষম। সাম্প্রতিক দশকগুলোতে রসায়ন শাস্ত্রের বিকাশ ও নতুন নতুন রাসায়নিক উৎপাদনের আবিষ্কার মানুষের আয়ু বৃদ্ধি এবং জীবন মানের উন্নয়নে অনেক বড় অবদান রেখেছে। বাস্তবতা হচ্ছে, জীবনের সমস্ত ক্ষেত্রে রসায়নের অস্তিত্ব রয়েছে এবং কোনো কিছুর পরিবর্তে এটি ভূমিকা রাখে। একটি শীতল ও নির্জীব গ্রহ থেকে জীবনের অস্তিত্ব আছে এমন গ্রহের পার্থক্য থেকেই রাসায়নিক পরিবর্তনের বিষয়টি উপলব্ধি করা যায়।
রাসায়নিক উপাদান প্রকৃতির বিষয় ও রহস্য উদ্ঘাটনে আমাদের সহযোগিতা করে এবং মানুষ তা থেকে উপকৃত হয়। রসায়ন শাস্ত্রের বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন যে কিভাবে রসায়নের ইতিবাচক ব্যবহারের মাধ্যমে মানব বিপর্যয় রোধ করা যায় এবং পৃথিবীর প্রাণীজগতের অস্তিত্ব টিকিয়ে রাখা যায়। খ্রিস্টপূর্ব 4000 বছর আগে প্রথম রাসায়নিক বিক্রিয়াকে কাজে লাগিয়ে মানুষ আগুন নিয়ন্ত্রণ করার কৌশল রপ্ত করেছিল। প্রাচীনকালে মানুষের কাছে আগুন ছিল একটি বিস্ময়কর শক্তি, যা কিনা একটি পদার্থকে অন্য পদার্থে রূপান্তরিত করতে পারে। আগুনের কারণে কাঁচের আবিষ্কার হয়েছে এবং ধাতব পদার্থ পরিশোধন ও চিহ্নিতকরণ সম্ভব হয়েছে। ইংরেজি অ্যালয় বা সংকর ধাতু হচ্ছে একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ। সংকর ধাতুর আবিষ্কার ব্রোঞ্জ যুগের জন্ম দেয়। রসায়ন ও ধাতুবিদ্যার এই জ্ঞান পরবর্তীতে যুদ্ধের সরঞ্জাম তৈরিতে প্রয়োগ করা হয়।
প্রাচীন মিশরীয়রা ধাতুবিদ্যায় পারদর্শী ছিল। রোমান সম্রাট মিশর আক্রমণ করার পর আলকেমি সংক্রান্ত যাবতীয় নথিপত্র পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এ কারণে লিখিত গবেষণা কর্ম খুব কমই অবশিষ্ট ছিল। সে যুগে আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। রসায়ন সংক্রান্ত গবেষণা কর্ম পুড়িয়ে ফেলা হলেও যে সামান্য কিছু অবশিষ্ট ছিল তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্টকহোম প্যাপিরাস এবং লিডেন প্যাপিরাসের কথা উল্লেখ করা যায়। তবে আলকেমি ও রসায়নের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আলকেমি এবং এক রহস্যময় বিদ্যা, কোনো একটা পদার্থকে ভেঙে তাৎক্ষণিকভাবে অন্য এক পদার্থে রূপান্তর করাই হচ্ছে এই বিদ্যার মূল বৈশিষ্ট্য। মিশরীয়রা মনে করেন আলকেমি হচ্ছে সেই শাস্ত্র যার চর্চার মাধ্যমে ধাতু, বিশেষ করে তামাকে, সোনায় পরিণত করা যায়। ইরানে হেসার টিলা ও সিয়ালক টিলায় খনন কাজ চালিয়ে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে প্রাচীন ইরানে ব্যবহৃত কালো চকচকে ধূসর রঙের মৃৎপাত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটাই প্রথম মৃৎপাত্র যা চকচকে লেয়ার দিয়ে তৈরি, যার সঙ্গে রাসায়নিক পদার্থ ব্যবহারের সম্পর্ক ছিল।
প্রাচীনকালের ইরানিরা চেহারার সৌন্দর্য বৃদ্ধি বা সাজার জন্য সুরমা সহ বিভিন্ন রঙের তৈরি উপাদান ব্যবহার করত। এসব উপাদান পশুর চর্বি ও ছাই থেকে সংগ্রহ করা হতো এবং তাতে প্রাকৃতিক বিভিন্ন রং মেশানো হতো। ওই যুগে ফিরোজা পাথর সুন্দর রঙের জন্য বিখ্যাত ছিল এবং ইরান ছিল একমাত্র দেশ যারা খনি থেকে এই পাথর উত্তোলন করত। ইরানে রসায়ন বিজ্ঞান শুরুর ইতিহাস খুঁজতে গেলে প্রাকৃতিক রঙের এই বিচিত্র ব্যবহারের ইতিহাসের মধ্যে অনুসন্ধান করতে হবে। এমনকি কোনো কোনো ঐতিহাসিকের মতে আলকেমি বিজ্ঞান চর্চা ইরান থেকে মিশর এবং বাদবাকি বিশ্বে ছড়িয়ে পড়েছিল।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 11 মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আওয়ামী লীগ সরকার ব্যবসার পরিবেশের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বললেন প্রধানমন্ত্রী কালের কণ্ঠ। নোবেলজয়ী হলেই কেউ আইনের ঊর্ধ্বে নয় ডক্টর সেলিম মাহমুদ ইত্তেফাক। যুগান্তর লিখেছে ময়মনসিংহে প্রধানমন্ত্রী জনসমাবেশে মানুষের ঢল। প্রথম আলোর খবর, রোজায় দিন চালানো নিয়ে শঙ্কিত জনগণ, মোশাররফ। মৌলভীবাজারে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগের হামলা, নাসের রহমান সহ আহত 25 জন, মানব জমিন। আমরা কোনো সংঘাতে যেতে চাই না বললেন মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, আপনার অজান্তেই কি খুদে পর্ণ দেখছে? সমীক্ষা ইঙ্গিত কিন্তু তেমনই, সতর্ক না হলেই মহাবিপদ, আনন্দবাজার পত্রিকা। নীরব মোদি ধার করে জরিমানা মেটানোর আর্জ জানালেন আদালতে, সংবাদ প্রতিদিন। গণশক্তি লিখেছে সিম কার্ড বিক্রেতা থেকে রকেট উত্থান শান্তনুর। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতির খবরে দৈনিক প্রথম আলোতে লেখা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেছেন বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাবে এমন দুঃস্বপ্নে লাভ নেই। বিএনপি আসুক অথবা না আসুক নির্বাচন নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার খায়েশ জেগেছে। সেই নীল নকশা নিয়েই তারা 2014 ও 2018 সালের মতো একই কায়দায় 2023 সালের নির্বাচন করতে চায়। কিন্তু মানুষ এবার তা হতে দেবে না, উত্তাল তরঙ্গ সৃষ্টি করে জনগণ এদের পরাজিত করবে। নোবেলজয়ী হলেই কেউ আইনের ঊর্ধ্বে নয়, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, শান্তিতে কিংবা অন্য কোনো বিষয়ে নোবেল পুরস্কার পেলে কেউ দেশের আইন আদালতের ঊর্ধ্বে থাকবেন, এটি কোনো সভ্য দেশে হতে পারে না। আইনের শাসনের নীতি অনুযায়ী আইনের চোখে সবাই সমান। একজন নোবেলজয়ী বিপুল অঙ্কের টাকা খরচ করে বিদেশি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নিজের পক্ষে বিবৃতি ছাপিয়ে নিজেই এটি প্রমাণ করেছেন, এটি বিবৃতি হিসেবে কোনো পত্রিকা প্রকাশ করতে চায়নি, অর্থাৎ এর কোনো গুরুত্ব গণমাধ্যমে নেই। একটি বিজ্ঞাপনের উপর আমাদের কিছু গণমাধ্যম যেভাবে রিপোর্ট প্রকাশ করল সেটি অনাকাঙ্ক্ষিত। নেগেটিভ রেটিং দিল মুডিস, প্রবল চাপে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর। অর্থনীতি বিষয়ক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বিশ্বের তিনটি বড় রেটিং এজেন্সির মধ্যে একটি হল মুডিস। বৈশ্বিক রেটিং এজেন্সি বা ঋণ মান নিরূপণকারী সংস্থা মুডিস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল থেকে নেগেটিভ রেটিং দেওয়ার জেরে এই সেক্টরের সামনে এখন কঠিন সময় উপস্থিত। অর্থনীতিবিদ এবং আর্থিক বিশ্লেষকরা বলছেন যে বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধের প্রভাবের সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুর্বল মুদ্রা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং হ্রাসপ্রাপ্ত বৈদেশিক রিজার্ভের দ্বারা ধাক্কা খাওয়া অর্থনীতির সামনে এই অবনমন আরও একটি বড় আঘাত ছিল। বিশেষজ্ঞরা মনে করেন যে মুডিসের রেটিংয়ের জোরে আগামী দিনে আমদানি নির্ভর দক্ষিণ এশীয় দেশটির জন্য আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন আরও কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠবে। কিছু বিদেশি প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশি ব্যাংকের জন্য ঋণের সীমা কমিয়ে দিয়েছে। দুর্নীতির আখড়া এসেন্সিয়াল ড্রাগস, সরকারি অডিটে 32 অনিয়ম, 477 কোটি টাকা লোপাট, মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। এ এক সরকারি অর্থ লুটপাটের স্বর্গরাজ্য। ক্যান্টিন বন্ধ কিন্তু বিল তোলা হয়েছে ভর্তুকির। কাঁচামালের তুলনায় ওষুধের উৎপাদন কম দেখিয়ে করা হয়েছে তছরূপ। বিধি লঙ্ঘন করে টেন্ডার প্রদান, বিনা বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ বাণিজ্য, এমন কোনো অনিয়ম নেই যা হয়নি এখানে। এটি দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটেই আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নীরব মোদি ধার করে জরিমানা মেটানোর আর্জি জানালেন আদালতে, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, এই পুরনো পঙ্ক্তিই যেন নতুন করে ফিরে এলো। এক সময়ের ধনকুবের হীরে ব্যবসায়ী নীরব মোদীকে এখন জরিমানার অর্থ মেটাতে ধার করতে হচ্ছে। দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের কারাগারে জেলবন্দী মোদীকে 1,50,000 পাউন্ডের বেশি পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু সেই নির্দেশের পর মাস দুয়ে কেটে গেলেও এখনও তা দিয়ে উঠতে পারেননি মোদি। আপনার অজান্তেই কি খুদে পর্ণ দেখছে? সমীক্ষায় ইঙ্গিত কিন্তু তেমনই, সতর্ক না হলেই মহাবিপদ। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, 14-18 বছর বয়সীদের মধ্যে বাড়ছে পর্ণ ছবি দেখার প্রবণতা। সম্প্রতি ইংল্যান্ডের স্কুল পড়ুয়াদের নিয়ে হওয়া একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, নাবালক নাবালিকার মধ্যে শুধু নীল ছবি দেখার আগ্রহী বাড়ছে না, তারা রীতিমতো আসক্ত হয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের মধ্যে এমন প্রবণতা ভালো চোখে দেখছেন না স্কুলের শিক্ষকরাও। তাঁরা আশঙ্কা করছেন যে এই প্রবণতা কিশোর কিশোরীদের মধ্যে যৌনতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আগ্রহ বাড়াচ্ছে। কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকের মতে, হিংসাত্মক যৌন ভিডিওগুলোর প্রভাবে যৌন নির্যাতনের ঝুঁকিও অনেক গুণে বাড়ছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। সরকারকে এ বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, রাজ্যের মন্ত্রীকে হুমকি দেওয়ার জের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন নৈহাটের বিধায়ক পার্থ ভৌমিক। শেষ মন্ত্রী আনা নোটিশ গ্রহণ করে তদন্তের নির্দেশও দিয়েছেন স্পিকার। শুক্রবার বিধানসভায় নজিরবিহীন তরজায় জড়ান বিরোধী দলনেতা এবং রাজ্যের মন্ত্রী। দলবদল প্রসঙ্গে কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্যে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, এক মাসের মধ্যে ঢুকিয়ে দেব জানিয়ে বিধানসভার অন্দরে তুমুল হট্টগোল শুরু হয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত দুই আসরে আমরা খোরামশার মুক্ত করার অভিযানে অংশগ্রহণকারী সাহসী কমান্ডার আহমদ মুতাওয়াসসেলিয়ানের ইরান থেকে সিরিয়া গমন এবং সিরিয়া থেকে লেবাননে গিয়ে অনিশ্চিত ভাগ্যলিপির শিকার হওয়া সম্পর্কে কথা বলেছি। আজ আমরা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার পাভে শহর নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সাহসী কমান্ডার আহমদ মুতাওয়াসসেলিয়ান আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে খোরামশার মুক্ত করার অভিযানে অংশগ্রহণ করেন এবং ওই বিজয়ে অসামান্য অবদান রাখেন। তবে সাদ্দাম বাহিনীর হাতে এই বীর সেনানীর মৃত্যু হয়নি, বরং তিনি লেবাননে গিয়ে অনিশ্চিত ভাগ্যলিপির শিকার হয়েছেন। তিনি ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসন থেকে লেবাননের জনগণকে রক্ষা করার লক্ষ্যে একদল যোদ্ধা নিয়ে 1982 সালে সিরিয়ায় গমন করেন। তিনি একটি দায়িত্ব পালনের উদ্দেশ্যে সিরিয়া থেকে লেবাননে প্রবেশ করলে ইহুদিবাদীদের সমর্থনপুষ্ট ফেলাঞ্জিস্ট মিলিশিয়াদের হাতে অপহৃত হন। তখন থেকে এখন পর্যন্ত আহমদ মুতাওয়াসসেলিয়ান ও তার সহযাত্রীদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তবে গুজব রয়েছে তিনি ইসরায়েলি কারাগারে রয়েছেন অথবা তাকে ইহুদিবাদীরা শহীদ করে দিয়েছে।
খোরামশার মুক্ত করার বিরোচিত অভিযানে অংশগ্রহণকারী আরেকজন কমান্ডার ছিলেন শহীদ চামরান। তার সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমাদেরকে ইরানের ইসলামী বিপ্লব পরবর্তী পরিস্থিতির দিকে খানিকটা নজর দিতে হবে। ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে মার্কিন মদতপুষ্ট স্বৈরাচারী শাহ সরকারের পতনকে পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো মেনে নিতে পারেনি। তারা ওই ঘটনার প্রতিশোধ নিতে ইসলামী শাসন ব্যবস্থার অধীনে থাকা ইরানকে খণ্ডবিখণ্ড করে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলকে ইরান থেকে বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্যে সেখানে বিদ্রোহ উস্কে দেয়। বিচ্ছিন্নতাবাদীরা ইরানের কুর্দিস্তান প্রদেশের মাহাবাদ শহরের একটি সেনা ঘাঁটি লুট করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ হাতিয়ে নেয়। এসব অস্ত্র নিয়ে তারা কুর্দিস্তানের কেন্দ্রীয় শহর সানান্দাজ সহ প্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ছড়িয়ে পড়ে।
এরপর তারা কুর্দিস্তানের প্রতিবেশী কেরমানশাহ প্রদেশের দিকে অগ্রসর হয় এবং সেখানকার পাবে শহরের দিকে হাত বাড়ায়। এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ধারণা করে তারা সদ্য প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থার কাছ থেকে বিভিন্ন শহর দখল করে নিতে পারবে। তারা প্রথমেই পাভে শহর দখল করে সেখান থেকে ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করে। বিপ্লব বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা যখন পাভে শহরে হামলা চালায়, তখন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অল্প কিছু সৈনিক সেখানকার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তবে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে শহরের অধিবাসীরা IRGC-র যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসেন এবং প্রাথমিক অবস্থায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে বিদ্রোহীরা শহরে প্রবেশ করতে পারেনি।
কিন্তু এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা শহরটিকে চারদিক দিয়ে অবরোধ করে ফেলে এবং তাদের অবরোধের গণ্ডি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসতে থাকে। ১৯৭৯ সালের ১৩ আগস্ট পাভে শহরে মোতায়েন IRGC-র পক্ষ থেকে কেরমানশাহে জরুরি একটি বার্তা পাঠানো হয়, যাতে লেখা ছিল হামলাকারীদের হাতে পাভে শহরের পতন ঘটতে যাচ্ছে, কাজেই দ্রুত সাহায্য পাঠান। বার্তায় বলা হয় সাহায্যকারী বাহিনী অবিলম্বে না পৌঁছালে দু একদিনের মধ্যে শহরের পতন ঘটবে। এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে ইরানের তৎকালীন উপ প্রধানমন্ত্রী ডক্টর মোস্তফা চামরান, ইরানের সেনাপ্রধান জেনারেল ফাল্লাহি এবং IRGC-র অপারেশনাল হেড আবু শরীফের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল তিনটি হেলিকপ্টারে করে পাভে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এর দুদিন পর অর্থাৎ ১৯৭৯ সালের ১৬ আগস্ট বিপ্লব বিরোধী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা পাভে শহরের একাংশ দখল করে নেয় এবং ৬০ ব্যক্তিকে হত্যা করে। নিহতদের মধ্যে হাসপাতালে ভর্তি IRGC-র বহু সদস্য ছিলেন।
এ অবস্থায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন শহীদ মোস্তফা চামরান। তিনি শহরে ঢুকে যে পরিস্থিতির মুখোমুখি হন তা পরবর্তীতে এভাবে বর্ণনা করেন। আমরা শহরে প্রবেশ করে দেখি IRGC-র ঘাঁটি এবং শহরের পুলিশ হেডকোয়ার্টার্স বিচ্ছিন্নতাবাদীরা অবরোধ করে রেখেছে। তারা লাউড স্পিকারে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ঘোষণা করছে, আপনাদের কোনো ভয় নেই, আপনারা অস্ত্র সমর্পণ করে নিরাপদে থানা থেকে বেরিয়ে যান, কেউ আপনাদের কিচ্ছুই বলবে না। আমরা শুধু IRGC-র সদস্যদের পাশাপাশি ডক্টর চামরানের রক্ত চাই। এ অবস্থায় এই আশঙ্কা তৈরি হয় যে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হাতে পাভে শহরের পতন হবে এবং তারা মারিবান শহর দখল করে যেভাবে গণহত্যা চালিয়েছিল পাভেতেও একইভাবে নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চালাবে।
ডক্টর চামরান আরো বলেন, সংঘর্ষে IRGC-র ৬০ জন যোদ্ধার মধ্যে মাত্র ১৬ জন বেঁচে ছিলেন এবং তাদের ভেতর আবার ৬ থেকে ৭ জন আহত থাকার কারণে যুদ্ধ করার সক্ষমতা তাদের ছিল না। আর প্রায় এক সপ্তাহ অবরুদ্ধ থাকার কারণে খাদ্যের অভাবে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। বেশিরভাগ সহকর্মী নিহত হওয়ায় যারা জীবিত ছিল তারাও বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল। শহরের পানির লাইন বিচ্ছিন্নতাবাদীরা কেটে দিয়েছিল। IRGC-র ঘাঁটিতে মজুদ খাবারও শেষ হয়ে গিয়েছিল। শহরের সবচেয়ে বড় হাসপাতালটি বিদ্রোহীরা দখল করে নিয়েছিল এবং সেখানকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত IRGC-র ২৫ জওয়ানের সবাইকে তারা হত্যা করেছিল। আর এ সময় সশস্ত্র বিদ্রোহীর সংখ্যা ছিল প্রায় ৮,০০০। তারা পাভে শহরের প্রায় সব এলাকার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।
ডক্টর চামরান পাভে হাসপাতালে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ অপরাধযজ্ঞ এভাবে বর্ণনা করেন। হাসপাতালটির নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ২৫ জনকে তারা নির্মমভাবে হত্যা করে। তাদের সবাই আহত অবস্থায় হাসপাতালের বেডে ভর্তি ছিলেন। তাদের পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব ছিল না। বিদ্রোহীরা তাদের সবাইকে হাসপাতালের পেছনে দেওয়ালের সামনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। এরপর তাদের কারো কারো মস্তক দেহ থেকে আলাদা করে ফেলা হয় এবং এসব মরদেহের উপর আরও নানা রকম পৈশাচিক অত্যাচার চালায় বিচ্ছিন্নতাবাদীরা। ডক্টর চামরান বলেন, এ অবস্থায় আমরা শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে যাই, তবে এই শপথ গ্রহণ করি যে মরতে যদি হয় মরব, কিন্তু তার আগে বিচ্ছিন্নতাবাদীদের এক হাত দেখে নেব।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী অসুরে আমরা পাভে শহরের ভাগ্যে কি ঘটেছিল সে সম্পর্কে আরো কথা বলবো। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। চীন বলেছে সিরিয়ায় অবৈধ মার্কিন দখলদারিত্ব দেশটির মানবিক বিপর্যয়কে বেশি জটিল করে তুলেছে। আমেরিকার কংগ্রেস সদস্যরা সিরিয়ায় সেনা মোতায়েন রাখার পক্ষে নতুন করে যে ভোট দিয়েছেন তারও নিন্দা জানিয়েছে বেইজিং। আমেরিকার ফ্লোরিডা থেকে আজ উড্ডয়ন করার কথা বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেটের। রকেটটির নাম টেরান এক। কেপ ক্যানারেভাল থেকে বুধবার এর উড্ডয়নের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় তাপমাত্রা সম্পর্কিত ইস্যুতে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। চীনের মধ্যস্থতায় সই হওয়া ইরান সৌদি চুক্তিকে স্বাগত জানাচ্ছে বিশ্ব, মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরায়েল। কোনো অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলেছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় লোকসভার সদস্য ইমতিয়াজ জলিলের বিরুদ্ধে মামলা। এবং রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ানের প্রভাব বেড়েই চলেছে, ব্যাপকভাবে কমে যাচ্ছে ডলার ও ইউরোর ব্যবহার। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।